ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ফেজানে ইশকে রসুল। তো আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটি দেখব, যা আলোচনা হবে, তারপর ভরপুর আমল করব। এই পুরো অনুষ্ঠানটি ইনশাআল্লাহ আজ্জাবাজাল ইশকে রসুলের উপর হবে ইনশাআল্লাহ। বিভিন্ন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আউলিয়ে কেরাম রাহিমাহুমুল্লাহু সালাম এবং বিভিন্ন বুজুর্গানে দিনদের ইশকে রসুল নিয়ে আলোচনা হবে। আসুন শুরুতে একটি দরুদে পাকের ফজিলত আমরা শুনে নেই। প্রিয় আকা মক্কী মদিনা মুস্তাফা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, মোবালিকে দাওয়াত ইসলামী আছে আমাদের শাহরুখ ভাই এবং নাতখা ইসলামী ভাই হিসেবে আছে আমাদের মিনহাজ ভাই। ইনশাআল্লাহ ওনাদের কাছ থেকে কালাম এবং আজকের বিষয় সম্পর্কে আলোচনা হবে। আজকের বিষয় নিয়েছি খলিফা আউয়াল, খলিফাতুর রসুল, ওয়াজিরাতুর রসুল, সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আশিক আকবর বলা হয়। ইনার ইশকের রসুল নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। কেমন ধরন ছিল ইশকের, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন, ইনশাআল্লাহ সে বিষয়ে আমরা আলোচনা করব। আসুন শুরুতে একটি কালাম শামিল করি, এরপর ইনশাআল্লাহ শাহরুখ ভাইয়ের কাছ থেকে আজকের বিষয় সম্পর্কে মাদানী ফুল আমরা শামিল করব। জিউজ
রসুল সাল্লাম আলাইকা হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা হাবিবাল্লাহ জিসে চাহা পে বুলালিয়া, জিসে চাহা আপনা বনালিয়া, ইয়ে বড়ি করম কি হ্যায় ফেসলে, ये बड़ी नसीब के बात है, बलाउला भी कमाली कशफ तो जाबी जमाली, हसोनत जमी यो खिसाली সল্লু আলাইহি ওয়া আলিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, সল্লি আলা রাসূলিনা, সল্লি সল্লে আলা করিমিনা, على محمد پھر کے گلی گلی تبا ٹھو کر سب
مزارِ ساتھی غارِ ثور ساتھی نبی پاک علیہ الصلاۃ والسلام کے چھارہ যার দিন কল্পনা করা যেত না, যার হায়াত কল্পনা করা যেত না, তিনি ছিলেন সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজের পুরো জিন্দগি নিজের হায়াতে মুবারাকা নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের কদমে উৎসর্গ করেছেন। এজন্যই তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম হায়াতে থাকা অবস্থায়ও আপন করে নিয়েছেন, হায়াতের পরও আপন করে নিয়েছেন। এবং আজকে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের জিয়ারত করতে গেলে সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত অটোমেটিক সবার নসিবে মিলে যায়। তো তিনি অনেক আজিম, অনেক মহান এক ব্যক্তি, যার ইশকে রাসূলের ধরন অতুলনীয় ছিল, যার মেসাল তিনি ছিলেন, যার তুলনা তিনি নিজেই ছিলেন। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওনার ইশকে রাসূল নিয়ে কিছুটা আলোচনা করব। তো শুরুতেই শারুক ভাই কোন বিষয়টা তুলে ধরবেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। লেখক ভাই, আলহামদুলিল্লাহ অনেক বড় সৌভাগ্যবান আমরা যে আল্লাহ তাআলার দয়ায় আজকে ফয়জান ইশকে রাসূল প্রোগ্রামের মধ্যে সে মহান ব্যক্তি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিক আকবর, গুহার ও মাজারের সাথী, ইনি এমন সাথী যে আমার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়াতে নয়, এখন তো এই রজা পাকের সাথেও রয়েছে ইনশাআল্লাহ, কাল কিয়ামত এবং জান্নাতেও আমার সিদ্দিক আকবর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হবেন
ইনশাআল্লাহ।
এমন একজন সঙ্গী আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আজকে আসলে লিয়াকত ভাই, ইশকে রাসূল এটা এমন একটি বিষয়, আসলে ইশক জিনিসটা যে সেটা একটু ডেফিনেশন শুরুতেই বলতে চাই। আসলে ইশক মানে হচ্ছে সেটা হচ্ছে মহাব্বত বা ভালোবাসা। যখন আপনি কোন একটা বিষয়ের সাথে আপনার আমার বা সম্পর্ক জুড়ে যায় সেটা ভালোবাসা হয় বা ইশক হয়। আর সেটা যখন প্রবল আকার ধারণ করে,
জি জি, মজবুত
মজবুত হয়ে যায়, তখন সেটাকে ইশকে রাসূলের পর্যায়ে নিয়ে যাওয়া, যেটার জলজন্ত উদাহরণ হচ্ছে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে একটি হাদিসে মোবারক রয়েছে না যে মুমিন ব্যক্তি তো সেই যার জান মান ধন দৌলত সবকিছুই দুনিয়া, সবকিছুই দুনিয়া, সবকিছুই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কুরবান। তো এই হাদিসে মোবারকটা সরাসরি মিলে যায় আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সাথে। কেন এ মিলবে না, যার মুখেই সবসময় থাকতো যে আমার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথেষ্ট, যে পরিস্থিতি হোক না কেন। এনার ইশকে রাসূলের পর্যায়ে এমন ছিল যে এটা অতুলনীয়, কখনো দুনিয়ার মধ্যে এটার কোনো মেসাল নেই।
জি জি,
যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আইনহু পর্যন্ত বলেছেন যে যে আমি কখনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আইনহু এর অগ্রগামী হতে পারবো না।
বেশ বেশ,
যতই ইশকে রাসূল আমার রাসূল পাকের দরবারে পেশ করে নে কেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আইনহুর মতো কখনোই হতে পারবো না। তো আর ইশকে রাসূল দেখুন, এটা তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, কিন্তু আমরা মুসলমান, আমাদের কথা চিন্তা করি, একজন মুসলমান আমরা যদি আমলদার নাও হই, তারপরও আমাদের উপর আবশ্যক যে আল্লাহ রাসূলের মহাব্বত ভালোবাসা এটা অন্তরের মধ্যে থাকা, এটা অবশ্যই আবশ্যক।
জি,
এবং এর মানে এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আনুগত্যমূলক কাজ করা, ইশকে রাসূল বলা হয় এটাকে বা ইশক বলা হয় ওইটাকে, মানে আল্লাহ তাআলাকে ভালোবাসা, ভালোবাসার নিদর্শন হলো কোরআনে পাককে ভালোবাসা। আর সেই কোরআনে পাককে ভালোবাসার নিদর্শন হলো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে ভালোবাসা। আর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসার হলো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে সুন্নতসমূহ রয়েছে, সেই সুন্নতসমূহ আঁকড়ে ধরা, সেই সুন্নতসমূহ ভালোবাসা এবং সেই অনুযায়ী আমল করা। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইশকে রাসূল, তো ওইটাই যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম করে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন, সেটা অনুযায়ী আমল করা, যা হুবহু করেছেন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন, যখন যে পরিস্থিতিতে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেছেন, কোনো যে পরিস্থিতি হোক না কেন, যতটুকু পেরেছেন ইনি করেছেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকের পর্যায়ে এমন ছিল, শুরুতে একটি ঘটনা এমন বলতে চাই, আসলে খুবই একটি হৃদয় বিদারক ঘটনা। আমাদের ছেলে দর্শক শ্রোতা হয়তো বা অনেকে শুনেছেন, হয়তো বা অনেকে নাও শুনতে পারি। ঘটনাটি এমন ছিল, দেখুন, ইসলামের যখন প্রথম পর্যায় ছিল, মাত্র 38 জন মুসলমান হয়েছিল, যার মধ্যে সৌভাগ্যবান আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম সর্বপ্রথম পুরুষ যিনি আমার রাসূলের পাকের হাতে ইসলাম গ্রহণ করেছেন, সেই সেই ব্যক্তি কেমন হতে পারে? সুবহানাল্লাহ। তো ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 38 জন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেল, ইনার মধ্যে ইশক চলে আসলো যে এখন প্রকাশ্যভাবে আমরা ইসলামের দাওয়া শুরু করবো, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন। এবং ইনার ইশকের পর যেমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি ছাড়া তো কোনো কাজই করতেন না, কিন্তু ইশক একটু এতই বেশি ছিল যে ইনি অনুমতি নিয়েই মানে অনুমতি নিয়েই ইনি প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। সর্বপ্রথম দাওয়াত দেন ইনি ইনার পরিবারবর্গজনদেরকে, মাশাআল্লাহ ইনার পরিবারবর্গজন কি হয়েছেন ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে চলে এসেছে। তো এর পরবর্তীতে ইনি যখন একবার হেরেম শরীফের মধ্যে আপনার একটি আপনার মিম্বরের উপর দাঁড়িয়ে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, ইসলামের দিকে আসার জন্য যখন বয়ান করতে লাগলো, বুঝাতে লাগলো যারা অমুসলিম ছিল, যারা মুশরিক ছিল ওনাদের যখন বুঝাতে লাগলো, তখন যারা অমুসলিম ছিল এবং যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের যারা শত্রু ছিল তাদের রক্ত টকবক হতে লাগলো। এবং এরা এক পর্যায়ে কী করলো, ওই মিম্বরে থাকা অবস্থায় যখন বয়ান করছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বয়ান করা অবস্থায় ইনাকে ওখানে অপমান লাঞ্ছিত এবং সাথে সাথে ওখানের মধ্যেই ওনাকে মার দেওয়া শুরু করে দিল। এবং মারতে মারতে এমন পরিস্থিতি করলো যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতি এমন হয়েছিল যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বর থেকে পড়ে গিয়েছিল মারতে মারতে। আর ওই পরিস্থিতিতে ওই পড়ে যাওয়া অবস্থায় তারপরেও কিন্তু মেরে যাচ্ছে বিভিন্ন ধরনের ইট দিয়ে, তারপরে বিভিন্নভাবে লাঞ্ছিত করে যাচ্ছে। সাথে সাথে কিছুক্ষণ পরে উদ্বা বিন রাবিয়া এক অমুসলিম বিধর্মী ছিল, যিনি ওনাদের অনেক বড় সর্দার বা এরকম ছিল, ওনার ইসলামের প্রতি অনেক বিদ্বেষ ছিল এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এবং এত বিদ্বেষ ছিল যে ইনি ইনার জোতা নিয়ে সেই জোতা নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে আঘাত করতে লাগলো। আর এমন বা এমন পরিস্থিতি হলো যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে করতে ইনার পরিস্থিতি এমন হলো এক পর্যায়ে ইনি বিহোস হয়ে পড়লেন। এমনভাবে ইনারা অত্যাচার করলো যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ যখন হয়ে গেল ওনাকে ফেলে চলে গেল ওনারা। তো পরবর্তীতে যারা ইসলাম গ্রহণ করেছিল ওনারা আসলো, ইনারা ইনার পরিবার থেকেও কেউ আসলো, এসে দেখলো যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা। তো ইনাকে কী করবেন, ইনি মানে ইনারা বুঝছেন যে হয়তোবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাঁচবেন না, ইনাকে হেরাম শরীফের মধ্যে ওখানে নিয়ে যাওয়া হলো বাইতুল্লার মধ্যে। তো নিয়ে যাওয়ার পর ওখানে এই দেখলেন যে অনেকক্ষণ চেষ্টা করছেন পানি দিয়ে, হুঁশ ফিরে আসছে না। ইনার মা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিজান অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন এবং যারা এই আচরণটি করলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ইনারা ইনাদের ব্যাপারে যারা উদ্ধার করে এনেছিল ওনাদের এই ধারণা পোষণ হলো, এই এটা মনে গেঁথে নিয়ে এলো যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে মত হয়ে যায় তাহলে উদ্বা বিন রাবিয়াকে আমরা ছাড়বো না, কেন যার কারণেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিল যে বেহুশ হয়ে গিয়েছে এবং মুমূর্ষ অবস্থায় পৌঁছে গিয়েছে, আমরা ওনাকে ছাড়বো না, ওনাকে ওকে হত্যা করে ছাড়বো। আচ্ছা, সে পরবর্তীতে দেখা গেল কিছু মানে একেবারেই দিনের শেষে, বেলা যখন একেবারেই শেষ, কিছুক্ষণ হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে আসলো। হাই আল্লাহ আকবর, আল্লাহ আকবর! সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার এই পরিস্থিতি, মানে এমন কোনো অঙ্গ নাই ওনার শরীরের যেখানে আঘাতপ্রাপ্ত হননি, কিন্তু ওই অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রসুলের পর্যায়ে দেখুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা লিয়াকত ভাই, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরার সাথে সাথে যখন ইনার আম্মি যান, ইনার মুখে খাবার তুলে দিলেন, খাবার খেতে বললেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, ওনার অবস্থা কি, আমাকে ওনার অবস্থা জানান। এবং এটা শপথ করলেন যে আমি ততক্ষণ পর্যন্ত মুখ দিয়ে কোনো খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাটি জানবো না। হাই হাই! তো তখন ওনার যারা পরিবারবর্গজন ছিল ওনারা রেগে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আজ তোমার এই অবস্থা আর তুমি এখনও ওনার, কিন্তু সিদ্দিক আকবর ইনার ইশকে রাসূলের পর্যায়ে এমন যে ইনি যেটা বলেছেন মুখ দিয়ে ওটাই, উনি খাবার খাবেনই না সোজা কথা। পরবর্তীতে ইনার আম্মি জানকে বললেন যে আমার রাসূল পাকের অবস্থা দিয়ে আমাকে অবশ্যই জানান, এখনই জানান, না হয় আমার হয়তোবা মানে আমার পরিস্থিতি ভালো হবে না। তো ইনি কি করলেন এবং এটাও বলে দিলেন যে উম্মে জামিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি বোন ছিলেন ওনার মাধ্যমে খবরটা যাতে হয়তো উনি জানবেন খবরটা। পরবর্তীতে তাড়াতাড়ি দৌড়ে গেলেন ওনার আম্মি জান এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি বোন ছিলেন উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাকে জিজ্ঞাসা করা হলো। কিন্তু তখনও তো প্রকাশ্যভাবে আসলে ইসলাম মানে দাওয়াত দেওয়া বা ইসলাম গ্রহণ করে সেটা বলা ইয়া ছিল না, সেজন্য ইনি কী করলেন ওনাকে পরিচয় গোপন রাখলেন এবং বললেন যে আমি এই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে চিনি না। এবার বললেন বলছে আপনার দোহাই লাগে আপনি আমার সন্তানকে বাঁচান, ঠিক আছে না হয় আপনি আমার সাথে চলুন। তো ইনি কী করলেন ঠিক করলেন ঠিক আছে আমি আপনার সাথে যাব। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেই উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে হে উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা রাসূল পাকের অবস্থা কি আমাকে তাড়াতাড়ি জানান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা। তখন তিনি বললেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন ইনার ইশকে রসুলের পর্যায়ে তারপরেও ইনি মানছেন না, বলছেন যে না আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সরাসরি দেখবো, না হয় আমি আজ খাবার খাবই না, সোজা কথা দেখতেই হবে, আমার রাসূল পাক ছাড়া আমার জীবন আর কিছু নেই, এটাই এনাকে দেখতেই হবে। তো ওনাদের অনেক জোরাজুরিতে ইনার আম্মি জান এবং ওই উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনারা আগে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অনেক কষ্ট করে নিয়ে আসলেন। নিয়ে আসার পর যখনই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখলেন ইনার মুখ দিয়ে হাসি ফুটে গেল। দেখুন এই পরিস্থিতি মানে এই পরিস্থিতির মধ্যেই ইনার অন্তর খুশি হয়ে গেল, মানে যাই হোক আমার রাসূল পাককে তো দেখেছি। যার ইচ্ছা জীবনের মধ্যে একটা এটাই ইচ্ছা ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইনি সবসময় যাতে যখনই দেখে আমার রাসূল পাককেই দেখে, ইনার ইচ্ছা একটা এটা একটা ইচ্ছা ছিল। সুবহানাল্লাহ, তো এমনই হয়েছে ওনার জীবনের সাথে।
আসলে দেখুন মুমূর্ষ অবস্থায় নবীকে ভুলে না যাওয়া, রসুলকে ভুলে না যাওয়া, রসুলের পাক আলাইহিস সালাতু সালামের দিদার করতে থাকা, এটাই হচ্ছে আসলে সত্যিকার অর্থে ইশকের ধরন বা ইশকের পরিমাপ যদি বলা হয় তাহলে এটাই হচ্ছে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ইশক, যিনি এত কঠিন অবস্থায় নিজের জর্জরিত অবস্থায় আঘাতপ্রাপ্ত অবস্থায় নবী পাক আলাইহিস সালাতু সালামকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যাওয়া। আসলে ওনাদের মেসাল ওনারা নিজেরাই। ইনশাআল্লাহ আজাল আরও আলোচনা শুনবো, কোরআনে পাকের একটি সেগমেন্ট আমাদের সামনে আছে ইনশাআল্লাহ, সেটি আমরা অনুষ্ঠান সামিল করবো ইনশাআল্লাহ, আবারও আমরা অনুষ্ঠান অগ্রসর করবো। জি
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا لا تقولوا وللكافرين عذاب أليم صدق الله العظيم
হে ঈমানদারগণ রা ইনা বলো না এবং এভাবে আরজ করো, হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখুন এবং প্রথম থেকেই মনোযোগ সহকারে শুনো, আর কাফিরদের জন্য বেদনাদায়ক শাস্তি অবধারিত।
আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের পাক আলাইহিস সালাতু সালামের সত্যিকার আদব করার এবং ওনার যেভাবে ওনাকে মহব্বত করার ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে কোরআনে পাকের মাধ্যমে হাদিসে তাইবার মাধ্যমে, আল্লাহ পাক আমাদেরকে সেভাবে মহব্বত করার ইশক অন্তরে ধারণ করার সেই তৌফিক দান করুক। আবারও ইনশাআল্লাহ আমরা একটি কালাম সামিল করব, এরপর ইনশাআল্লাহ আমরা শাহরুখ ভাইয়ের কাছে যাব ইনশাআল্লাহ। জি হুজুর।
صلوا على الحبيب صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي يا
হাসনেন নানা, এ হাসনেন নানা, এ হাসনেন নানা, এ হাসনেন নানা, তোমাকে মেগায়ে দান করে ছেন শয়ন খোদা, শয়ন খোদা করে ছিন্দন ক্ষমতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, করে ছিন্দন ক্ষমতা, হাজির নাজির ইয়া নবী, হাসনে হাসনেন নানা, এ হাসনেন নানা, এ হাসনেন নানা, ইয়া নবী বলো ইয়া নবী, প্রিয় নবী দয়ার নজর দাও না আমাকে, হাসনেন নানা, তুমি সর্বশ্রেষ্ঠ নবী, আমি অধম পাপী, তুমি সর্বশ্রেষ্ঠ নবী, আমি অধম পাপী, কর হাসনেন নানা, আকা এ হাসনেন নানা, কিভাবে যাব মদিনানে কোন মর্শাল, কিভাবে যাব মদিনানে কোন আমাকে কাছে ডেকে নাও, তুমি যে কাদের ইয়া নবী, এ হাসনেন নানা, এ হাসনেন নানা, এ হাসনেন নানা, এ হাসনেন নানা, সান্ত্বনা কিভাবে দেব আমার ব্যাকুল মনকে, সান্ত্বনা কিভাবে দেব আমার ব্যাকুল মনকে, যেতে যদি না পারি হাসনেন নানা, আকা এ হাসনেন নানা, ইয়া নবী বলো ইয়া নবী দয়ার নজর দাও না, মায়ার নজর দাও না, এ হাসনেন নানা, এ হাসনেন নানা। মোর যদি আমি হজে যেতে না পারি কে হবে মোর যদি আমি হজে যেতে না পারি কর আতাকে
তারা সবাইকে মদিনা শরীফের বাদ হাজির নসিব করুক। আল্লাহ তালা সবার মুকাদ্দরে মক্কা মদিনা বার বার যাওয়া লিখে দিক। অনেকেই সোশ্যাল মিডিয়াতে আছেন, অনেক দর্শক কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, সবাই সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে মাশাআল্লাহ লিখছেন, অনেকে হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়েছেন, নাচ শুনতে চেয়েছেন, কালাম শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা সময়ে সময়ে আলোচনাও করব, নাত কালামও ইনশাআল্লাহ শুনবো। আরেকটি সেগমেন্ট শামিল করব যার নাম হচ্ছে হাদিসের আলো ইনশাআল্লাহ। এরপর আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। জি
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করলেন, যাতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ আছে। হে আমার রব, এইসব প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে, সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমারই দলভুক্ত হবে। আর সেই আয়াত পাঠ করলেন যেখানে ঈসা আলাইহিস সালাম বললেন, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনার ক্ষমতাও পরিপূর্ণ এবং হিকমত পরিপূর্ণ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে কেঁদে কেঁদে দোয়া করলেন, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। তখন আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, গিয়ে জিজ্ঞাসা করো সে কেন কাঁদছে, যদিও তোমার রব ভালো জানেন। অতঃপর জিব্রাইল আলাইহিস সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তা জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব খুলে বললেন, যদিও আল্লাহ তাআলা সব জানেন। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, গিয়ে বলো আমি অচিরেই তোমার উম্মতের ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করব, ব্যতীত করব না। সুবহানাল্লাহ।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
মাশাআল্লাহ, আমরা হাদিসের আলোকেও নবী প্রেম সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ করিম আমাদের আমাদের নসলকে আমাদের প্রজন্মকে নবী প্রেম দ্বারা ভরপুর করে দিক। আমরা আলোচনা করছিলাম সৈয়দ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইশকের রাসূল ছিল, যে কঠিন আঘাতের সময়ও কঠিন কষ্টের সময়ও নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে তিনি ভুলে যাননি। তো আসুন আরও কিছু দিক সম্পর্কে আমরা
আলোচনা। ভুলে যাননি নয়, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মানে ইনার এতই ভাবাবেগ সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার কপালের মধ্যে চুমু দিলেন, আল্লাহু মুবারক দিলেন মাশাআল্লাহ। এবং ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তেমন কোনো কিছু হয়নি, সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। মানে ইনার ইশকের ধরন এটাই ছিল, ইশকের পর্যায়ে এটা ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যাকে আশিক আকবর বলা হয়, মানে ইনার মতো আশিক বেমেসাল দুনিয়ার মধ্যে, এবং কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে, হে আবু বকর সিদ্দিক, তুমি গুহার সাথী, হাউজে কাউসারও আমার সাথী।
আল্লাহু আকবার,
সরাসরি হাদিসে পাকই ইরশাদ করে গিয়েছেন। তো যার ব্যাপারে এইরকম আমার রাসূল পাকের ফরমান, ইনার কেমন হতে পারে ইশকের রাসূল? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে আমাদের জন্য অনেকগুলো ইনার ইশকে রসুল দিয়ে ইনার জীবনে দিয়ে যেগুলো করেছেন এগুলোর মধ্যে দিকে আমাদের অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। দেখুন যে ঘটনাটি আলোচনা করছিলাম আমার এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ঘটনা থেকে সর্বপ্রথম কিছু আসলে মাদানী ফুল বা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মধ্যে একটি বিষয় দেখুন, অনুসরণ, একজন ইশকে রসুলের অধিকারী ব্যক্তি সবসময় অনুসরণ করবে, সে যে ব্যক্তিকে অতি মহব্বত সহকারে ভালোবাসে তার অনুসরণ। ঠিক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন, যে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ইনার ভালোবাসার পর্যায়ে এমন পৌঁছে গিয়েছিল যে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই অনুসরণ করেছেন। ইনি এর আগে বা পিছে পরে কি হবে এটার কোনো চিন্তা করে নেই। তা আমাদের জন্য এটা মাদানী ফুল যে আমরা যদি আমাদের জীবনকে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবন মতো সাজাতে চাই তাহলে আমাকে অবশ্যই ওভাবেই অনুসরণ করতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয় হলো শরীয়তের উপর অটল থাকা। দেখুন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ ইনি অনেক বড়, এমন বড় আশিকের রসুল, এমন বড় আশিক আকবর ছিলেন, কিন্তু তারপরও ইনি শরীয়তের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিলেন, কখনো শরীয়তকে অতিক্রম করে যায়নি। হ্যাঁ আজকাল আফসোস, এই শতকোটি আফসোস, মুসলমানদের মধ্যে অনেক আশিকের রসুল দেখা যায় যারা আমার রসুলের পাককে অনেক ভালোবাসে, এখন ভালোবাসা দেখাতে গিয়ে সেই এমন কতগুলো শরীয়তের বহির্ভূত কাজ করে ফেলে,
শরীয়তের দিক দিয়ে কম্প্রোমাইজ করে বসে।
জি জি, শরীয়তকে আপনার পেছনে ফেলে দিয়ে ইনি ইনার ইশক দেখাতে গিয়ে এমন পর্যায়ে চলে যায় যেটা গুনাহ হয়ে যাচ্ছে, অথবা সেটা অন্য মুসলমান খারাপ চোখে দেখছে, এভাবে
আপনি যেটা বলতে যাচ্ছেন সারসংক্ষেপ হচ্ছে যে আমরা ইশক অন্তরে ধারণ করবো কিন্তু
শরীয়তকে মাথায় রেখে। দেখুন আমার শেখে তরিকাত আমির আহলে সুন্নাহ, কত বড় একজন আশিকের রসুল মাশাআল্লাহ, যে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলীর কানা আজ মাদানী চ্যানেলে আমরা বসে আলোচনা করার সৌভাগ্য, না তো আমাদের মতো নালাই গুনাহগারদের কোনো যোগ্যতা নেই। তুই কত বড় একজন আশিকের রসুল, কিন্তু আমার আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া দেখুন যখন রবিউল নূর শরীফ আসে তখন ইশকে রসুল বা আমি যে একজন সত্যিকার আশিকে রসুল এটা প্রকাশ করার জন্য ইনি এলানও করে থাকেন এবং সাথে সাথে এটাও বলে থাকেন যে আমরা যাতে শরীয়তের মধ্য থেকে করি, শরীয়তের বাহির হয়ে না যাতে না যাই আমরা। তো তার পরবর্তী আরেকটি বিষয় যে মুসলমান আমরা বিপদে ধৈর্য ধারণ করা। দেখুন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কত বড় একটা বিপদ এসেছিল ওই অবস্থায় যখন তিনি বয়ান করছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কারণ জানা যে চারিদিকে ইসলামের শত্রু, ওনার উপর আঘাত আসতেই পারে, ওনার উপর যে কোনো আপনার হামলা হতেই পারে,
ওটা মাথায় রেখে
ওটা মাথায় রেখে কিনে উনি উঠেছিলেন ওখানে, এবং উঠে শেষ পর্যায়ে উনি প্রতিফল পেলেন সেরকম যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সাথী এমন ভাবে বানালেন যে হাউজের কাউসারের মধ্যে ইনাকে সেই সাথী হিসেবে রাখবেন, দুনিয়াতে এত লাঞ্ছিত যে কি কোনো কিছু ইনার আসে যায় না। এটা তা এর মানে হচ্ছে যে যখন কোনো বান্দা এই সবসময় বিপদের সম্মুখীন হবে, বিপদে ধৈর্য ধারণ করবে বা বিপদকে নিজের আন্দাজে নিয়ে নিবে, তখন ওই বিপদ তার কাছে বিপদই মনে হবে।
এখান থেকে আরেকটা মাদানী ফুল আমরা এটাও পাই যে দিনের জন্য যদি আমরা কষ্ট পাই তাহলে ধৈর্য ধরে আমরা ওইটার উপর অটল যেতে থাকি। অনেক সময় দেখা যায় যে একটু কষ্ট পেলাম আমরা কিন্তু সরে যাই, অর্থাৎ দিনের ব্যাপারে আমরা যখন একটু কষ্ট পাই, দিনের কাজ করতে গিয়ে যখন কারো কাছ থেকে হেয় প্রতিপন্ন হয় বা কারো কাছ থেকে কোনো গালবন্ধ শুনে থাই, তখন ওইদিকে আমরা আর যাই না, অর্থাৎ পিছু পা করে ফেলি বা পিছনে চলে আসি।
কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু
তাআলা এমন করেননি, শুধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেন, শরীফ ভাই যারাই ইশকের রসূলের অধিকারী ছিল এনারা কিন্তু দিনের জন্য অনেক কঠোর।
দেখুন আমার শেখের তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বরকাত বলা আলিয়া, এনার কথা না বললেই নয় আসলে, কেননা কেনই বা বলবো না, যার কারণেই আমরা এখানে বসে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে, সে আমির আহলে সুন্নাহ দামাত বরকাত বলা আলিয়া, ইনিও কিন্তু সেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে প্রচার ও প্রসার করতে গিয়ে, সুন্নতকে জিন্দা করতে গিয়ে অনেক সুন্নত যেগুলো মুসলমান থেকে হারিয়ে গিয়েছিল সেই সকল সুন্নতকে জিন্দা করতে গিয়ে সেগুলো মুসলমান যাতে আঁকড়ে ধরে ওইগুলো উনি আনতে গিয়ে মুসলমানের মধ্যে কতই না লাঞ্ছিত হয়েছেন, এমনও পরিস্থিতি হয়েছে ওনার, ওনাকে অনেক সময় হয়তো বা আঘাতপ্রাপ্ত হতে হয়েছে, অনেক সময় ওনাকে ঘাড় ধাক্কা খেতে হয়েছে, অনেক সময় এমনও হয়েছে যে ইনি খাবার পর্যন্ত ইনার তকদিরের মধ্যে জুটেনি, এমন এমন পরিস্থিতি শিকার হয়েছে, এগুলো হয়তো বা অনেক আলোচনা হয়েছে মাদানি চ্যানেলের মধ্যে। সেজন্য আসলে মুসলমান আজ আমরা দেখুন আমাদেরও উচিত যে আমরা দিনের ব্যাপার আপনি যেটা বলেছেন ধৈর্য ধারণ করি এবং ধৈর্য ধারণের মাধ্যমে সেটা মোকাবেলা করি, তাহলে ইনশাআল্লাহ কি হবে সেই বিপদ যেটা আছে না সেটা আমার কাছে বিপদই।
এটা ঘটনা স্বরূপে মনে পড়ে গেল, সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে আলোচনা চলছে, ওই ঘটনাটা আমরা বর্ণনা করব না, এমনকি নয় হয়তো আপনি এটা বর্ণনা করবেন, কিন্তু আমার মনে পড়ে গেছে যেন বলছি যে একবার রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবায়ে কেরাম আলীহি মুরিদওয়ানদেরকে বললেন, ইরশাদ করলেন যে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, কার কাছে কি আছে নিয়ে আসো, হ্যাঁ যার যার কাছে যা আছে তা আমার কাছে নিয়ে আসো। তো সবাই চলে গেলেন, আর ওই যাওয়ার সময় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে এটা চিন্তা করলেন যে আজকে আমি সবার থেকে অগ্রগামী হয়ে যাব, এবং শুধু সবার থেকে নয়, যিনি সবচেয়ে বেশি অগ্রগামী অর্থাৎ যিনি সবসময় ফার্স্ট হয়, হ্যাঁ কারো কেউ তার আগে যেতে পারে না, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আজকে আমি টপকে দিব। অর্থাৎ ওনার নিয়তটা ওরকম নেকির কাজে কম্পিটিশন, সাহাবায়ে কেরামদের তেমনই ছিল যে নেকির কাজে ওনারা একজনের কাছ থেকে প্রতিযোগিতা করতেন। তো সবাই সবকিছু যখন আনলেন তখন রাসূলে পাক আলাইহিস সালাম একজন একজন থেকে জিজ্ঞেস করছে কে কি এনেছো, কে কি এনেছো, কে কি এনেছো। যখন জিজ্ঞেস করতে করতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছলেন, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার যতটুকু ছিল বা যতটুকু সম্পদ ছিল আমি তার অর্ধেক নিয়ে এসেছি, বাকি অর্ধেক আমার পরিবার প্রয়োজনের জন্য রেখে এসেছি। আচ্ছা, যখন সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসা হলো, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছে যে হয়তো আজকে আমি ফার্স্ট হয়ে যাব, হ্যাঁ আমি তো অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছি, আর অর্ধেক আনাও মানে কিন্তু তৎকালীন যুগে অনেক ছিল, সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু অনেক সম্পদশালী ছিলেন ওনার অর্ধেক সম্পদটাও অনেক বেশি। তো সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কি এনেছেন, তখন উনি বলেছেন যে আমি এটা এনেছি এটা এনেছি এটা এনেছি যখন বলতে লাগলেন, তো যখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে ঘরের জন্য কি রেখে এসেছেন, সব তো নিয়ে এসেছেন ঘরের জন্য কি নিয়ে এসেছেন, সেই শাহরুখ ভাইয়ের প্রথম কথাটাই উনি উচ্চারণ করলেন যে আমি আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তো বললেন যে আমি ঘরের জন্য আল্লাহ রাসূলকে রেখে এসেছি, আমি সব কিছু নিয়ে এসেছি ঘরে শুধু আল্লাহ রাসূলকে রেখে এসেছি, আল্লাহ রাসূলই তাদের জন্য যথেষ্ট। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং যে পার্ট সেটা হচ্ছে যে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার জামার বোতাম সহ পর্যন্ত নিয়ে এসেছেন, হ্যাঁ ওনার জামার বোতাম সহ পর্যন্ত নিয়ে এসেছে। আচ্ছা, তো বোতামের পরিবর্তে কি ছিল, উনি কিছু কাটা, হ্যাঁ যে কিছু কাটা উনি বোতামের স্থলে উনি লাগিয়েছিলেন। আচ্ছা, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির, জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন হাজির হলেন তো জিবরাইল আলাইহিস সালামের যে বেশভূষাটা ছিল তো ওখানে ওই সাইয়েদুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কাটার মতো ওনাদের বেশভূষার মধ্যে ছিল। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে আজকে আপনাদের এই অবস্থা কেন, আজকে আপনি এই বেশভূষায় কেন, তখন উনি এভাবেই ইরশাদ করেছিলেন, এভাবে আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আজকে আমি জিবরাইল নয় পুরো আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে আমার সিদ্দিক আকবরের মতো তোমরা সবাই ধারণ করে পাবে। তাহলে দেখুন সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন ইশক, যে আল্লাহ তাআলা এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সব কিছু লুটিয়ে দিয়েছেন। এটাই তো হচ্ছে খলিফাতুল আউয়াল, খলিফাতুর রসুল, যার ইশকে রসুলের আলোচনা, যার ইশকে রসুলের তুলনা তিনি নিজেই। আর কেমন উনি আশিকে আকবর যে ওনার ঘরের সব কিছু উনি লুটিয়ে দিয়েছেন, আর আজকে আমি নিজেকে নিজে পরিমাপ করি যে আমরা মুখে দাবি করি শাহরুখ ভাই
জি
কাজে কতটুকু।
আসলে লিয়াকত ভাই আপনি ঘটনা যেটা বলেছেন মাশাআল্লাহ অনেক অনেকটুকুই বলে ফেলেছেন। আসলে ঘটনাটা পরিপ্রেক্ষিত এমন ছিল যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আশিক ছিলেন যিনি নিজের যাই কিছু ছিল, ইনার সম্পদ বলুন, ইনার জান, ইনার মাল, ইনার ছেলে মেয়ে বা ইনার যা কিছু রয়েছে সমস্ত কিছুকে ইনি আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মনে করতেন। এমন বড় আশিকের রসুল
ছিলেন।
এবং আপনি যে ঘটনাটি বলেছেন যে ওই দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে আসলেন, সেই সময় সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সামনেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা অকপটে স্বীকার করে নিলেন যে আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে কখনোই অগ্রগামী
হতে পারব না,
কখনোই অগ্রগামী হতে পারবো না। আসলে লিয়াকত ভাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকের বিষয়টা বর্ণনা করতে গেলে অনেক বিষয়, অনেক আলোচনা হবে, কিন্তু সত্যিকার সত্যিকার আসলে এই আলোচনা আমাদের মূল আলোচনা হচ্ছে আজকে আমরা যে মাদানী চ্যানেলের মাধ্যমে আমি নিজে যে বয়ান করছি অথবা যারা শুনতে পাচ্ছেন দর্শক, আমাদের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কতটুকু ইশক রয়েছে। সিদ্দিকের আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনার ইশকের পর্যায়ে তো এটা আলাদা, কিন্তু এই সকল ঘটনা আসলে মাদানী চ্যানেলের মাধ্যমে আলোচনা করা এটার উদ্দেশ্য একটাই যে আমার আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া ইনি চান যে ইনি এমন একজন আশিক রসুল দেখুন যে ইনি ইনি জবান দিয়ে বলেন যে আমি চাই না যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন উম্মত যাতে জাহান্নামে না
যায়।
কত বড় একজন আশিক রসুল দেখুন, সেই জন্যই সবার যাতে সুন্নতের প্রতি অনুসারে হয়ে যায় সুন্নত সমূহ আদায় করার সহজ করে দিচ্ছে
আল্লাহ আকবার।
অথচ আমরা যা কঠিন মনে করতাম সমাজের মধ্যে আস্থা সহজ করে দিয়েছে সেই আমার আমির আহলে সুন্নত। তো আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনী থেকে আমরা এই শিক্ষাগুলো যদি গ্রহণ করি, হাই আফসোস সমাজের অনেক মানুষ তো এমনই দেখা যায় যারা হয়তো বা কোনো একজন ব্যক্তি যদি তার মধ্যে কিছু সুন্নতের অনুসরণ দেখা যায় বা তার মধ্যে বিপদাবাদ ধৈর্য ধারণ করার বিষয়ে যদি দেখা যায় তারা হেউ প্রতিপন্ন করে এবং তাকে বিভিন্নভাবে কটাক্ষ করে কথা বলে, আসলে আফসোসের বিষয় কাল কিয়ামতের ময়দান অথবা কবরে যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করা হয় অমুক একজন আশিকের রসুল ইনি তো নিজের অন্তরকে ইশকের রসুল দ্বারা পরিপূর্ণ করার জন্য চেষ্টা করেছিল, তুমি তাকে এভাবে করেছিলে কেন, তখন আমার আপনার কি
অবস্থা কি হবে,
কি হবে?
আসলে দর্শক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যাদেরই ইশকের রসুলের বয়ান এই অনুষ্ঠানে হবে একটাই মাকসাদ, যাতে আমরা ইশকের রসুল অন্তরের মধ্যে ধারণ করি। আসলে ইমানের পূর্ব শর্ত হচ্ছে ইশকের রসুল, ইমান পরিপূর্ণই হবে ইশকের রসুলের মাধ্যমে। তো যার ইশকের রসুল থাকবে না, অন্তরে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসালামের মহব্বত থাকবে না, তার ইমান কখনো কামিল হবে না, পরিপূর্ণ হবে না। শেষ একটি সেগমেন্ট আছে, এরপর ইনশাআল্লাহ মুখতাসার মাদরিফুল নিয়ে আমাদের অনুষ্ঠানকে শেষ করবো। আসুন আমাদের শেষ যে সেগমেন্ট সেটি আমরা সামিল করি। জি,
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
ইমাম কাস্তালানি রহমতুল্লাহি তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বতের দিকসমূহের বর্ণনা করেন, তার থেকে সংক্ষিপ্ত কিছু পেশ করা হচ্ছে। যারা এগুলো পালন করবে তারাই আশিকের রসুল হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইশকের রসুলের সবচেয়ে বড় আলামত হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য অনুসরণ করা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নত পালন করা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দেখানো পথে চলা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে দিক নির্দেশনা নেয়া এবং তার প্রদত্ত শরীয়তের সীমার মধ্যে অটল থাকা।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
মাশাআল্লাহ, আমরা একজন ছোট ইসলামী ভাইয়ের আমরা মাদানী ফুল শুনলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। দেখুন, দুনিয়াতে যত বড় বড় স্ট্যাটাসওয়ালা মানুষ আছে, যত মালদার বলেন, দৌলতওয়ালা বা ধনী মানুষ আছে, তাদের ইচ্ছা কি থাকে যে আমরা এই সম্পদ দিয়ে ভালো ভালো জায়গায় যাব, আরামায়েশের জীবনযাপন করব, লাক্সারিয়াস জীবনকে অতিবাহিত করব, লিড করব। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন উইশ ছিল, কেমন ওনার আশা ছিল, ওনার আশা ছিল সেই তিনটায়, আমরা জানি যে মশহুর বিখ্যাত পপুলার যে তিনটি আশা, তিনটি উইশ, তিনটি ইচ্ছা ছিল। নাম্বার এক, নবী পাক আলাইহিস সালাতু ওয়াসালামের দরবারে সদা সর্বদা পড়ে থাকা। দুই, নবী পাক আলাইহিস সালাতু ওয়াসালামের চেহারা মোবারককে
জিয়ারত করতে থাকা।
নাম্বার তিন, সমস্ত সম্পদ সমস্ত কিছু নবী পাকের কদমে লুটিয়ে দেয়া। তার মানে এ থেকে বোঝা যায় যে একজন মানুষের, একজন ব্যক্তির ইশকে রসুল কেমন হলে তার এই তিনটা আশাই থাকে। বলা হচ্ছে আমার এই তিনটাই আশা, জীবনের মধ্যে এই তিনটাই আশা, এই তিনটা আশা ছাড়া আমার আর কোনো আশা নেই। তো আল্লাহ তাআলা এই তিনটা আশা ওনার পূরণ করেছেন সব সময়ের জন্য। নবী পাক আলাইহিস সালামের দরবারে হায়াত থাকা অবস্থায় এবং হায়াতের পরও ব্যবস্থা করে দিয়েছেন, নবী পাকের জিয়ারতের ব্যবস্থা করে দিয়েছেন। আরে করেছেন তো করেছেন, সেই কেমন জিয়ারত, হ্যাঁ, যেখানে শুধু নবী পাক আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, যেখানে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী পাক আলাইহিস সালামের মাঝে আর কেউ ছিল না, হ্যাঁ, সেই গুহার মধ্যে নবী পাক আলাইহিস সালামের চেহারা এত কাছ থেকে দেখা, নিজের বাহুতে নেয়া, হ্যাঁ, নিজের বাহুতে নবী পাক আলাইহিস সালাম আরাম করা আর সেই অবস্থায় নবী পাকের দিদার করা, এটার তুলনাই তো হয় না। তো আসলে নবী পাক আলাইহিস সালামকে যে যত বেশি মহব্বত করবে সে দুনিয়াতেও তত বেশি উপকার লাভ করবে, আখিরাতেও উপকার লাভ করবে। অনুষ্ঠান সময় শেষ,
আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বেসাল হওয়ার অতদিনের পর্দা করা একটাই কারণ ছিল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন, বাস ইনার অন্তরটা মরে গিয়েছে।
আল্লাহু আকবার,
ইনি আমার বিরহ এতই মরে গিয়েছে যে ইনি সব সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য কান্নাকাটি করতেন, এতই কান্নাকাটি করতেন যে সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেসালের দিন ঘনিয়ে আসলো এবং যেদিন ইনি ইন্তেকাল করবেন সেদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার আব্বা জান আমাকে জিজ্ঞেস করছেন আজ কোন দিন, সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আজ হচ্ছে সোমবার। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার মনে হচ্ছে আজ আমার ইন্তেকাল হয়ে যাবে, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল এই দিনেই হয়েছিল। তো দেখুন এতই সম্পর্কযুক্ত যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই আমার এতই বেশি ইশকের রাসূলের অধিকারী ছিলেন যে ইনার ইন্তেকাল হয়েছে একই দিনে এবং ইনার ইন্তেকাল হয়েছে একই বয়সে। আমার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পেয়েছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমান সেম হায়াত
পেয়েছিলেন
এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এটা ওসিয়ত ছিল যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে যে তিনটি কাফনের কাপড় দ্বারা ইনাকে এই রওজা শরীফের মধ্যে রাখা হবে সেম একই ভাবে আমাকেও যাতে রাখা হয় এবং সেই আশাটাও আল্লাহ তাআলা পূরণ করেছেন।
আসলে যারা সত্যি ইশকের অর্থে আশিকের রাসূল ইনাদের ইচ্ছা যেরকম হবে আল্লাহ পাক ওই নিয়তটাও তাদের সেভাবে পূরণ করে দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সাইয়্যিদা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিজা দ্বারা মালামাল করে দিক। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আরো একজন সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের ইশকের রাসূল নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করছি, মাদানী চ্যানেল দেখতে থাকুন, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে,